রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين, اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله, والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله. প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন ধরে আমরা এই অনুষ্ঠানের সাথেই আছি, দেখে আসছি অনুষ্ঠানের কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনে থাকি, নাতে রসুল হামদে বারি তাআলা আরেকটি বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। দর্শক শ্রোতা, একটি বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য, জানব বিষয় কি রয়েছে, আর কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করব, নাতখা থেকে ইনশাল্লাহ নাতে রসুলও শুনবো, আর পাশাপাশি আপনাদের দেয়া কল SMS আমরা এই অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। শুরুতেই যেন আমরা কিছু ভালো নিয়ত করিনি, ভালো ভালো নিয়তের সাথে অনুষ্ঠান দেখার জন্য, কেননা আপনি যখন ভালো নিয়ত করবেন, বেশি নিয়ত হবে তো আপনার সওয়াবও বেশি মিলবে বা বেশি সওয়াব বৃদ্ধি হবে ইনশাআল্লাহ তাআলা। আজ আমরা নিয়ত করিনি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে, ইলমে দিন শেখার জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আসুন কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করিনি।
কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করার পূর্বে ও শ্রবণ করার পূর্বে ভালো করে নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের নিয়তে কোরআন তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب
صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم ما شاء الله খুব সুন্দর কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করেছি দর্শক শ্রোতা, আর মাদানী চ্যানেলের মাধ্যমে সকালে উঠে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শোনার সেই সৌভাগ্য আমাদের হয় আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, আর তা হলো গীবতকে নিন্দা জানাই। আজ এক মহামারী রোগ হয়ে গিয়েছে আমাদের মধ্যে, গীবত করা, কিন্তু আমার মনে হয় হাজারো মানুষ এমন আছে গীবত সম্পর্কে বিন্দু পরিমাণও ধারণা নেই। গীবত কি জিনিস, গীবত কাকে বলে, কোন কথা বললে গীবত হবে, কার কথা কার কাছে বললে, কখন বললে, কোন কথাকে গীবত বলে, হয়তো বা এ সম্পর্কে আমাদের বিন্দু পরিমাণও ধারণা বা জ্ঞান আমাদের নেই। আর না থাকার কারণেই আমরা এই সকল গুনাহের কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। মনে রাখবেন একটি কথা দর্শক শ্রোতা, যে বিষয়টার উপর আমার ধারণা আছে, যে কাজের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, আমি কিন্তু ওই কাজ যদি ক্ষতিকর হয় তো সেখান থেকে আমরা বেঁচে থাকি, আর ওই কাজ যদি লাভজনক হয় তবে আমরা ধারণা মোতাবেক আমরা সেই কাজ করি। কোনো ব্যক্তি ব্যবসা শুরু করলো, আর যদি সে তার নিজের মধ্যে ওই ব্যবসা সম্পর্কে কোনো ধারণা না থাকে, ওই ব্যবসা সম্পর্কে তার যদি আইডিয়া না থাকে, ব্যবসার ভালো মন্দ লস লাভ যদি সে না জানে, তবে কিভাবে সে ব্যবসা করবে? ব্যবসা তো শুরু করবে কিন্তু কামিয়াবি সে অর্জন করতে পারবে না। এই ব্যবসা করার পূর্বে তাকে ব্যবসার নিয়ম নীতি লেনদেন কি আছে এগুলো জানতে হবে। তো আমি যখন ব্যবসা করব তো ব্যবসা সম্পর্কে আমি জানবো, দেখুন মুসলমান আছি আর মুসলমান সম্পর্কে গীবত এমন একটি মহামারী রোগ, গীবত এমন একটি বিষয়, গীবতের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে রয়েছে যে ব্যক্তি অপর মুসলমানের গীবত করলো সে যেন আপন ভাইয়ের গোস্ত বক্ষণ করলো। দেখুন আর যে ব্যক্তি গীবত করে তার ঠিকানা জাহান্নাম। আমি যদি না জানি যে গীবত কি রয়েছে, আমি কোন কথা বললে গীবত হবে আর কোন কথা বলা যাবে না, যখন এই বিষয়ে আমার জ্ঞান থাকবে, আমার ইলমে দিন অর্জন করতে পারবো আমি, তখন কিন্তু আমি এই ভয়ানক জিনিস থেকে বাঁচতে পারবো। যতদিন আমি শিখবো না জানবো না তখন আমার বাঁচারও মন মানসিকতা আগ্রহ তখনও সৃষ্টি হবে না। গীবতের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক তাআলা কি ইরশাদ করেছেন, হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি ইরশাদ ফরমিয়েছেন, এরপরে বিভিন্ন আল্লাহর ওলিরা গীবত সম্পর্কে আমাদেরকে কি সতর্ক করেছেন, এই সম্পর্কে যখন আমরা জানবো তবে আমরা এই গীবত থেকে বাঁচতে পারবো। সব মহলের মধ্যেই সব আড্ডাতেই এই গীবতের মতো এক রোগ এটা ছড়িয়ে পড়েছে। সকালে উঠে ফজরের নামাজ পড়লাম আর পরে যখন আমরা রাস্তায় বের হলাম, কেউ বা চায়ের দোকানে, কেউ বা নিজের কাজে লেগে গেলাম, তিনজন চারজন পাঁচজন একত্রিত হয়ে যাই আমরা, না তাদের মধ্যে কথা আলাপ আলোচনা চলছে, দেখো আমাদের এলাকার রাস্তাঘাটের পরিস্থিতি। পাশের থেকে একজন উঠে বলল, হবে না কেন, যাকে আমরা নির্বাচিত করেছি, যাকে আমরা পছন্দ করলাম, যাকে আমরা জয়যুক্ত করলাম, সে তো বাস নিজের ধান্দায় আছে। মানে শুরু হয়ে গেল গীবতের একটা রাস্তা, গীবতের একটা পথ মানে বের হয়ে গেল, গীবত করার জন্য একটা সুন্দর পজিশন পেয়ে গেল তারা। বাস এখন শুরু হলো এলাকার যিনি ছিল তাকে নিয়ে। এরপরে পাশের ব্যক্তি বলল, সে কেন করবে না, আমাদের তার চেয়ে বড় যে ব্যক্তি রয়েছে পজিশন ভালো তার, সেও তো এমন। এরপরে করতে করতে না জানি দেশের কোন কোন ব্যক্তির সম্পর্কে এখানে বসে গীবত করা শুরু হয়েছে। বলুন তো, এই যে নিজের খেয়ে নিজের পরে আল্লাহর ইবাদত করে আসলাম, এরপরে যে গীবতের মধ্যে নিজে লেগে গেলাম, লাভ কি হয়েছে? এক পয়সার লাভ এখানে হয়েছে? যার ব্যাপারে বলছেন সে কি শুনছে? কিন্তু নিজের আখেরাত, নিজের আমল, নিজের যা পুঁজি ছিল এগুলো আরো বরবাদ হয়ে গিয়েছে। তো এই গীবত নিয়ে আজকে আমরা আলোচনা করব, যাতে করে মুসলমান আমরা প্রত্যেকটা ঘর যেন আমরা গীবত মুক্ত করতে পারি। আর যখন গীবত সম্পর্কে জানবো, জ্ঞান অর্জন করব, তখনই আমরা এই গীবত থেকে নিজেকে বাঁচানো, নিজের ঘরকে বাঁচানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।
সাল্লাল্লাহু হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ, আসুন হামদে বাড়ি শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। আমরা সবাই মিলে মিশে হামদে বাড়ি পড়ব এবং শুনব ইনশাআল্লাহ আজওয়াজাল।
সাল্লি আলা রাসূলিনা জীবনে
মোলা আমলে যেন সব
হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের বিষয় গীবতকে নিন্দা জানাই। এ সম্পর্কে কিছু মাদানী ফুল শুনব আমরা সোহেল ভাই থেকে ইনশাআল্লাহ। জি সোহেল ভাই।
আসলে জাকির ভাই, একটি বিষয় যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আর এই মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে, সামাজিক জীব বলা হয়। মানুষের নেচারই এটা, সে সমাজবদ্ধভাবে বসবাস করে। আর এই সমাজবদ্ধ ভাবে বসবাস করতে গিয়ে মানুষ একে অপরের সাথে তার ভালো সম্পর্ক তৈরি হয়, ভ্রাতৃত্ব বোধ তৈরি হয়। কিন্তু এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলোর দ্বারা মানুষের এই ভ্রাতৃত্ব বোধ, সামাজিক যে বন্ধন, আত্মীয়তার বন্ধন, এগুলো ছিন্ন হয়ে যায়। আর এ সকল কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে গীবত করা। গীবত সম্পর্কে কোরআন এবং হাদিসে বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে। গীবত কি তাও বলা হয়েছে, গীবত করলে কি হবে তাও বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের সূরা হুজরাতের মধ্যে ইরশাদ ফরমান, আর তোমরা কেউ কারো গীবত করো না, তোমরা কি কেউ আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে, একে তোমরা অবশ্যই ঘৃণা করবে। এখন গীবতটা কি, অনেকে হয়তো আমরা এই বিষয়ে জেনে গেছি, গীবত কাকে বলে অনেকে আমরা হয়তো এই বিষয়ে অজ্ঞ যে গীবত কি। গীবত এটি আরবি শব্দ, আর গীবত এর অর্থ হচ্ছে দোষারোপ করা, পরচর্চা করা, পরনিন্দা করা, কুৎসা রটানো, কারো পিছে সমালোচনা করা ইত্যাদি। আর এটি শরীয়তের পরিভাষায় একে এভাবে বলা হয়েছে, তোমরা কোনো ভাইয়ের পিছনে তার এমন দোষের কথা উল্লেখ করা যা সে গোপন রেখেছে অথবা যার উল্লেখে সে অপছন্দ করে। অর্থাৎ মোট কথা, আমাদের এমন কোনো কথা বা আমাদের ইঙ্গিত, ইশারা, আমাদের এমন কোনো কাজ যা অপর ব্যক্তির অপছন্দ হয়, তার দোষ ত্রুটি প্রকাশ পায়, এটাকে গীবত বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান,
জি
গীবত কাকে বলে তোমরা কি জানো? সাহাবায়ে কিরাম বলেন, আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমরা কোনো ভাই সম্পর্কে এমন কথা বলো যা সে অপছন্দ করে, তাই গীবত। তখন সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে দোষের কথা বলি তা যদি তার অর্থাৎ আমার ওই ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে তাহলে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন যে তুমি যে দোষের কথা বলো তা যদি তার মধ্যে থাকে তাহলে এটা গীবত, আর যদি তার মধ্যে এই দোষটি না থাকে তাহলে এটা হবে অপবাদ। তো একদিকে আমরা বর্তমানে মুসলমান এমন এক পরিস্থিতিতে চলে এসেছি যে দেখা যায় যে আমরা কথায় কথায় গীবত করে থাকি। আবার অনেক সময় বলে মানে গীবত করে আমরা নিজে স্বীকার জানি আমি গীবত করিনি, তো আমি তো সত্য কথা বলেছি, এটা সত্য কথা। তো হাদিসে পাক থেকে জানতে পারলাম যেটা সত্য কথা সেটাই গীবত, আর যেটা মিথ্যা কথা সেটাকে বলা হয় ভোতান বা অপবাদ দেওয়া। তো এ থেকে বাঁচা উচিত। গীবতের অনেক ভয়াবহ শাস্তি রয়েছে। গীবত যখন কেউ করে থাকে এই গীবতের মাধ্যমে মানুষের আমল বিনষ্ট হয়ে যায়। বলা হয় যে একটি শুকনো কাঠ এর মধ্যে আগুন জ্বালিয়ে দিলে এই শুকনো কাঠকে আগুন যত তাড়াতাড়ি জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি যখন মানুষ গীবত করে তার গীবত করাটা তার আমলকে এমন দ্রুত বিনষ্ট করে দেয়।
রাইট, আমি আরো কিছু মাদানী ফুল সেল ভাই থেকে শুনবো ইনশাল্লাহ। কিছু কল এসএমএস নেওয়ার প্রয়োজন মনে করছি। এক ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করলেন, গীবত করলে এর আজাব কি হয়? সোহেল ভাই স্মরণ রাখবেন ইনশাল্লাহ, এ বিষয়ে আমরা আলোচনা করব। গীবত করলে এর আজাব কি রয়েছে? কেননা যে গুনাহের আজাবের কথা আমরা জানতে পারবো, ওই গুনাহ থেকে বাঁচতে পারবো। আজাব কেউই সহ্য করতে পারবো না। আর যখন আজাবের কথা শুনবো আমরা, তখন ওই গীবত থেকে বা ওই গুনাহ থেকে আমরা অতি তাড়াতাড়ি নিজেকে বাঁচানোর চেষ্টা করব। আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন যে আমি একটি নাতে রসুল শুনতে চাই। আমি বারেক মহেশখালী থেকে বলছি। বারেক ভাই সাথেই থাকুন ইনশাল্লাহ, আপনাকে নাতে রসুলও শোনাবো। তো আরেকজন ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করেছেন, তিনি বললেন যে আমি একটি নাতে রসুল শুনতে চাই জুনায়েদ ভাই থেকে, বিবারিয়া থেকে। ঠিক আছে ইনশাল্লাহ, জুনায়েদ ভাই ও বিবারিয়ার, আপনিও বিবারিয়া থেকে এসএমএস করেছেন, হয়তো বা জুনায়েদ ভাই পরিচিত কেউ। আরেকজন ইসলামী বোন আমাদেরকে উত্তর রায়পাড়া রাজশাহী থেকে এসএমএস করেছেন, আমাদের মাঝে গীবত একটি ভাইরাল এরকমের কিছু লিখতে চাইছেন আপনি হয়তো বা। জি, আমি শুরুতেও বলেছি যে গীবত এত বেশি ছড়িয়েছে আমাদের সমাজের মধ্যে যা আমরা চিন্তা করি না হয়তো বা যতটুকু আমাদের করা দরকার ছিল। আজ মা বাবা এদেরকে নিয়ে গীবত করা হয়, আজ ভাই বোনকে নিয়ে গীবত করা হয়, আজ পাড়া প্রতিবেশীকে নিয়ে গীবত করা হয়, আজ ঘরের মধ্যে না জানি আরো কোন কোন ব্যক্তি কার কার বিরুদ্ধে এভাবে গীবত করছে। কিন্তু আমাদের জানা নেই যে গীবতের কারণে আমার যে নেক আমল রয়েছে তা কিভাবে নষ্ট হয়ে যায়, আর গীবত করার কারণে আমার সংসারের মধ্যে, আমার সমাজের মধ্যে যে কি কষ্ট বা কি ঝামেলা শুরু হয়ে যায়, কি একটা ফেতনা ফেসাদ শুরু হয়ে যায়, গীবতের কারণে অনেক সংসার ধ্বংস হয়ে যায়। তো আজ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। জুনায়েদ ভাই, ইসলামী ভাইরা নাচ শুনতে চেয়েছেন, আর নাকি কল নিয়ে নেবো, দুই একটা কল নিয়ে নিই, এরপর ইনশাল্লাহ নাচ শুনবো। জি, কল চালিয়ে দিন।
আমি শরীফুল ইসলাম ঢাকা থেকে বলছি। আমির আহলে সুন্নতের আমি একটু মানকাবাত শুনতে চাই।
আমির আহলে সুন্নতের একটি মানকাবাত আপনি শুনতে চান, মানকাবাত শোনাবেন ইনশাল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমি ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ মিজান। মাশাআল্লাহ, সুন্দর আলোচনা, আপনাদেরকে সালাম এবং ধন্যবাদ। আমাকে একটা গজল শুনতে চাই, ও আমার আকা মাকি মাদানি।
আচ্ছা আচ্ছা, সাথেই থাকুন, চেষ্টা করছি, দেখি জুনায়েদ ভাই আমাদেরকে শুরুতে কোন নাতে রসুল শোনান ইনশাল্লাহ। জি জুনায়েদ ভাই।
আমারি মনে এই বাসনা আল্লাহ, আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা।
শুভ ভাগ মার ভাগ
আল্লাহ আমারি মনে হে বাসনা শুধু দেব
সকল মুসলমান সকল মুমিন ব্যক্তির মনের বাসনা এটাই হওয়া চাই যে মদিনা দেখব। আর কেবলা শেখের তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুহ আলিয়া আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন আর তিনিও যে দোয়া করেন, দোয়ার মধ্যে এটাই বলেন, আল্লাহ যখন মৃত্যু হয় তখন যেন মদিনা পাকি হয়, আর আমার যে দাফন হবে জান্নাতুল বাকিতে যেন হয়। এভাবে দোয়া করা উচিত। যদি কোনো ব্যক্তি এক ভাইয়ের সামনে অপর ভাইয়ের গীবত করে তো ভাইয়ে ভাইয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। যদি সন্তান বাবা এর মাঝে কেউ গীবত করে তো সন্তান আর বাবার মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে যায়, কারণ শয়তান তো পিছনে লেগে আছে কিভাবে আত্মীয়র বন্ধনকে সে নষ্ট করে দিবে। আর যখন কোনো ব্যক্তি তার আপন ব্যক্তি যেমন বাবা সম্পর্কে বা ভাই সম্পর্কে জানতে পারলো যে তোমার ভাই তোমার ব্যাপারে এমন কথা বলেছে বা তোমার ভাই তোমাকে নিয়ে এমন কাজ করেছে বা তোমার ভাই জায়গা সম্পত্তি নিয়ে তোমার সাথে এমন করবে, এই যে বলল তার অনুপস্থিতিতে, তখন ছোট ভাই বা বড় ভাই তার ভাই সম্পর্কে শুনে তার অন্তর থেকে ভাইয়ের ব্যাপারে ঘৃণা চলে আসলো, আর এতে করে ভাই ভাইয়ের যে সম্পর্ক এটা নষ্ট হয়ে যায়, ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। তো এভাবে করে গীবত না জানি কত ভাইকে ভাই থেকে আলাদা করেছে, গীবত মা থেকে সন্তানকে আলাদা করেছে, গীবত কত সন্তানকে বাবা থেকে আলাদা করেছে, কত গীবত কত সংসারের মধ্যে ফ্যামিলির মধ্যে আলাদা করার মাধ্যম হয়েছে এই গীবত। তো যদি আমরা গীবত থেকে বাঁচতে না পারি, বোঝা যায় যে এই গীবত আস্তে আস্তে করে, হয়তো বা আপনি ভাবছেন যে আমার সংসারে তো গীবত নেই, কেউ গীবত করে না আমার সংসারে নেই, কিন্তু আপনার ঘরের মধ্যে পাঁচজন ব্যক্তি আছে, আপনি করেন না অপর্যন্ত করতে পারে, তাই নিজের ঘরের মধ্যেও এই গীবত সম্পর্কিত আলোচনা, গীবত করলে কি আজাব রয়েছে আর গীবত করার কারণে কি কি ক্ষতি রয়েছে, এই দিকগুলো যেন আমার ঘরের মধ্যে আমরা আলোচনা করি, এতে করে ইনশাআল্লাহ তাআলা নিজের ঘর থেকেও গীবত দূর হয়ে যাবে। আরো কিছু আলোচনা শুনবো সোহেল ভাই থেকে, এরপর আবার আপনাদের কল এসএমএস নিব। জি সোহেল,
আসলে জাকির ভাই আমরা যদি একটু চিন্তা করি প্রত্যেকটি ডিপার্টমেন্ট, প্রত্যেকটি বাবা হোক ভাই হোক মা হোক বোন হোক শিক্ষক হোক
জি,
এরপর উচ্চ পদস্থ কর্মচারী হোক নিম্ন পদস্থ কর্মচারী, অর্থাৎ আমরা যে সকল কাজের সাথে রিলেটেড ওই সকল কাজের সাথে রিলেটেড যে ব্যক্তিবর্গ রয়েছে, প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেকটি জায়গায় এমন অবস্থা যে গীবত থেকে কেউ দূরে নয়। হয়তো টিচার ছাত্রের ব্যাপারে, ছাত্র টিচারের ব্যাপারে, এরপরে দেখা যায় যে কর্মচারী তার মালিকের বিরুদ্ধে, মালিক কর্মচারীর ব্যাপারে অন্যান্য গিবতের মধ্যে লেগে আছে। আর বিশেষ করে দেখা যায় আমাদের সমাজের মধ্যে দোকানগুলোতে বেশি, বিশেষ করে গ্রামের মধ্যে লোকজন সারাদিন কাজ করে, কাজ শেষে এরপর দোকানবেলা বিকালে বা সন্ধ্যার সময় গিয়ে বসে, গিয়ে বসে এরপরে তারা চা পান করে, এরপরে তারা বিভিন্ন খানা খায়, একসাথে মিলিত হয়। তো ওই সকল এরপর যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে, অর্থাৎ মোট কথা দেখা যায় একজন লোক যেখানে আছে ঠিক আছে, যদি একাধিক লোক হয়ে যায় তখনই হয়ে যায় একটা আড্ডা। আর ওই আড্ডার মধ্যে শয়তান এমন এক ব্যবস্থা করে দেয়, ওই ব্যবস্থার মাধ্যমে হয়ে যায় গীবতের। গীবতের অবস্থা এমন যে বলা হয় যে শয়তান শুধু একটু মিষ্টি লাগিয়ে দেয়, এই মিষ্টি খাওয়ার জন্য আসে পিঁপড়া, পিঁপড়াকে খাওয়ার জন্য চলে আসে টিকটিকি, এর টিকটিকি খাওয়ার জন্য আবার চলে আসে ইঁদুর, ইঁদুরকে খাওয়ার জন্য বিড়াল চলে আসে। ঠিক তেমনি শয়তান মানুষ যখন দুই তিনজন পাঁচজন দশজন পনেরো জন একসাথে হয়, শয়তান একটি ক্লু দিয়ে দেয়, বাস ওই ক্লু নিয়ে যারা আছে ফ্রেন্ড সার্কেল বা যারা দোকানে বসে চা খাচ্ছিল তারা কি করে এক একটা পর্যায়ে নিয়ে যায়, এমন ভাবে গীবত করে। আর আরেকটি বিষয় জাকির ভাই, যে আমরা নিজেরা যে গীবত করি নিজেরাও যাই না, এমন এমন বিষয় যদি আমরা এগুলো শুনি বা একটু চিন্তা করি, এই বিষয়গুলো গীবত। যেমন কেউ বললো আমার জামা একটু ছোট, এ মানে আরেকজনের কাছে বললো যে দেখো এ মুখে জামা ছোট পড়েছে, এটাও কিন্তু গীবত, কারণ এর দোষ, এ ছোট জামা পড়েছে এটার দোষ বর্ণনা করলো।
আগে বুঝতে হবে যে আমার সম্পর্কে যদি কেউ এই কথাটা বলে আমার পিছনে, তো আমার কাছে কেমন লাগবে? যদি আমার কাছে খারাপ লাগে তো ওই ব্যক্তির কাছে ওই কথাটা খারাপই লাগবে।
এরপর দেখা যায় যে আমরা এখন দিন দিন ফ্যাশনেবল হয়ে যাচ্ছি, এখন কোন এক ব্যক্তি দেখা যাচ্ছে মোটরসাইকেল এটা এখন ফ্যাশনের মতো, কেউ একটু কম দামি মোটরসাইকেল আছে বা একটু পুরান মডেলের মোটরসাইকেল আছে, তো আরেকজন বলা শুরু করে দেখো এটা মানে একটু বাঁকা থাকে, এটা এই আদি যুগে পড়ে আছে, মানুষ এখন এত উপরে চলে গেছে ওই যুগে পড়ে আছে। তো এই বিষয়টা গীবত, এমন বিষয়গুলো বর্ণনা করা যা তার মধ্যে রয়েছে কিন্তু সে শুনলে অপছন্দ করবে। আমরা এইগুলো আজকে হার হামেশাই করে যাচ্ছি, আমাদের না করা উচিত, কেননা গীবত করা একটি কবিরা গুনাহ। অর্থাৎ এক তো গুনাহ দুই প্রকার, সগীরা গুনাহ কবিরা গুনাহ, কবিরা গুনাহ এটা হচ্ছে বড় গুনাহ। তো এই কবিরা গুনাহর অন্তর্ভুক্ত হচ্ছে
মানুষের কি শুধু এই ছোট জামা পড়েছে এটা নিয়েই তো গীবত শেষ নাই, মানুষের হাঁটা নিয়ে তার পিছনে আলোচনা করা, যে দেখো সে কিভাবে হাঁটে, আবার তার পোশাক পরিচ্ছদ নিয়ে তার পিছনে আলোচনা করা, বা তার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে পিছনে আলোচনা করা। পরিষ্কার পরিচ্ছন্ন ভালোর দিক তো ঠিক আছে, কিন্তু খারাপ দিক, যদি কেউ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তার পিছনে আলোচনা করে এই ব্যক্তি এত টাকা পয়সা এত নাম দাম কিন্তু তার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই,
বা সে কাপড় পরে
ময়লা কাপড় পরে বা পুরানো কাপড় পরে, বা তার চলাফেরার স্টাইল ভালো না, অথবা সে কথা বলে এত শিক্ষিত কিন্তু দেখো কথা বলে কেমন করে
গ্রামের লোকদের মতো,
গ্রামের লোকদের মতো।
এরকম মানুষ দেখা যায় সাইজ নিয়ে বা কেউ লম্বা বেশি, এই লম্বা নিয়ে অনেকে
লম্বা ব্যক্তিকে নিয়েও পিছনে আলোচনা করে বা খাটো ব্যক্তিকে নিয়েও পিছনে আলোচনা করে।
মোট কথা এমন কথা যা শুনলে সে কষ্ট পাবে বা তার খারাপ লাগবে, এগুলাই গীবত। আর যে ব্যক্তি গীবত করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মিরাজ রজনীতে, আমি এমন কিছু লোকের নিকট দিয়ে অতিক্রম করলাম যাদের নখগুলো ছিল পিতলের অর্থাৎ তামার, তারা তা দিয়ে তাদের মুখমণ্ডল এবং বক্ষগুলোকে আশ্রাচ্ছিল, শির ছিল। আমি জিজ্ঞাসা করলাম এরা কারা হে জিবেল, অর্থাৎ জিবেল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করা হলো এরা কারা, তখন জিবেল আলাইহিসসালাম বললেন এরা তারাই যারা মানুষের গোশত খেত এবং তাদের ইজ্জত আবরু বিনষ্ট করত। যে ব্যক্তি গীবত করবে সে জাহান্নামের মধ্যে তার তামার নখ হবে নিজের চেহারা আশ্রাবে। তো এর চেয়ে তার বড় কি
ভয়ানক আর কি হতে পারে?
বর্ণিত রয়েছে আরেকটি হাদিসে পাকের মধ্যে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছিলাম, এমত অবস্থায় একজন ব্যক্তি উঠে চলে গেল, সে যাওয়ার পরে একজন তার সমালোচনা করল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার দাঁত হিলাল করো। তখন ওই ব্যক্তি আরজ করলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি দাঁত হিলাল কেন করবো, আমি তো গোশত বা খানা খাইনি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন নিশ্চয় তোমার ভাইয়ের গোশত তুমি ভক্ষণ করেছো, অর্থাৎ গীবত করেছো। আসলে জাকির ভাই গীবত এমন একটি বিষয় রয়ে গিয়েছে যে গীবত করা দ্বারা মানুষের নেক আমল বিনষ্ট হয়ে যায় এবং যার বিরুদ্ধে গীবত করা হয় তার নেক আমল ওই ব্যক্তির নিকট চলে যায়। একবার এক বুজুর্গ ব্যক্তি তার কাছে তার ভক্তবৃন্দ বলল যে হুজুর আপনার বিরুদ্ধে অমুকে মন্দ কথা বলেছে, কটু কথা বলেছে। তখন কি করলেন, একটি প্লেটের মধ্যে খুব মিষ্টি নিলেন, ভালো ভালো জিনিস নিয়ে তাকে উপহার হিসেবে পাঠিয়ে দিলেন। ভাই আপনাকে ধন্যবাদ, আপনাকে মানে তাকে সুক্রিয়া জানালেন। ওই ব্যক্তি যে গীবত করেছিল সে অবাক হয়ে গেল যে কেন আমাকে, আমি তো তার খিলাফ তার বিরুদ্ধে বললাম, তার মন্দ কথা বললাম, আমাকে এত উপহার দেওয়া হলো। বললেন আপনি গীবত করেছেন, আপনার নেক আমলগুলো আমার আমল নামায় চলে এসেছে, তো এই কারণে আপনাকে ধন্যবাদ, আপনি আমার এত বড় উপকার করলেন। কিয়ামতের দিন একটি নেকের জন্য মানুষ যেখানে হাই আফসোস করবে সেখানে আপনার নেক আমলগুলো আপনি আমাকে দিয়ে দিলেন। আসলে যে আমরা গীবত করার মাধ্যমে গুনাহ করে থাকি, নিজের নেক আমলগুলোকে বিনষ্ট করে দিই, এগুলো থেকে আমাদেরকে বাঁচা উচিত।
অনেকগুলো এসএমএস আসছে, কিছু এসএমএস পড়তেই হয়। একজন আমাদেরকে মহেশখালী থেকে এসএমএস করেন, তিনি বলেন আমার সব সন্তান খারাপ কাজে লিপ্ত থাকে, যে সন্তানগুলো বিয়ে করেছে তাদের মধ্যে কোনো মায়া মহব্বত নেই, তাদেরকে ভালো পথে ফিরে আনার জন্য আমার কি করা উচিত? আমি প্রতিদিন নামাজে তাদের জন্য ভালো পথে আসে সেজন্য দোয়া করি, তারপরেও তাদের কোনো পরিবর্তন হচ্ছে না। আপনি জানি না তাদের কি হন, লিখেছেন তো আমার সব সন্তান, আসলে সবাই তো আর খারাপ পথে না, ভালো পথে কেউ না কেউ আছে, হয়তোবা তার কাজগুলো আপনার পছন্দ হয় না বা আপনার মন মতো হচ্ছে না। আমি আপনাকে অনুরোধ করব, যদি আপনি তাদের মা হয়ে থাকেন, ইসলামী বোন আমাদেরকে এসএমএস করেছেন, হয়তোবা আপনি তার মা হবেন তাদের, তো আপনার কাছে আমার অনুরোধ যে আপনি নিজে দাওয়াতে ইসলামের যে ইসলামী বোনদের যে মাদানী কাজ হয় সেখানে আপনি অংশগ্রহণ করুন, আর সেখানে অংশগ্রহণ করে ইসলামী বোনদের যে জিম্মাদার ইসলামী বোন রয়েছে তাকে এই বিষয়টা আপনি জানান, জানিয়ে বলুন যে তার ঘরে যে ইসলামী ভাই রয়েছে, মোবাল্লিগে দাওয়াত ইসলামী পুরুষ রয়েছে, তার মাধ্যমে আপনার ছেলেদেরকে ইনফ্রাদি একক প্রচেষ্টার মাধ্যমে নেকির দাওয়াত দিয়ে মাদানী কাফালাতে সফর করান। আমি বলবো যদি আপনার পাঁচজন সন্তান থাকে, পাঁচটা ছেলে থাকে, তো সবাইকে আপনি মাদানী কাফালায় পাঠিয়ে দিন। মাদানী কাফালা এমন একটি জিনিস, সেখানে গেলে মা বাবার কদর, মা বাবার সম্মান, মা বাবার কথা শোনা, এই সকল বিষয়গুলো সে জানতে পারবে, বুঝতে পারবে, আর আপনার যে চিন্তা ভাবনা রয়েছে তারা যেন ভালো পথে চলে আসে, অবশ্যই চলে আসবে। আর যে দাওয়াত ইসলামের মধ্যে আপনি হাজার নয় লাখ লাখ মানুষের মাথায় ইমামা শরীফ দেখেন, ভালো কথা বলতে দেখেন, সুন্নাত প্রচার করতে দেখেন না, এগুলো কিন্তু এভাবেই আসছে, মাদানী কাফেলায় সফর করতে এসেছে, এসেছে অনেক কিছু শিখছে, জ্ঞান অর্জন করেছে, আর এখন মানুষকে সে নেকির দাওয়াত দিচ্ছে। আমি আপনাকে অনুরোধ করবো আপনি নিজেও ইসলামী বোনদের মাদানী কাজে অংশগ্রহণ করুন, আর আপনার সন্তানদেরকে দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করান ইনশাআল্লাহ তাআলা। এতে করে আপনার ঘরের মধ্যে দেখবেন শান্তি চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মহেশখালী থেকে, হয়তো মহেশখালী সব এলাকাতেই মাদানী চ্যানেল চলে মনে হয়, মহেশখালী থেকে আমাদেরকে এসএমএস করলেন, আমার নাম ওয়াহিদ সাদি ওমর, আমরা কিভাবে গীবত থেকে মুক্তি হতে পারি, গীবত থেকে কিভাবে বাঁচতে পারি, এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা মাদানী ফুল শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরেকজন আমাদেরকে রাজশাহী থেকে আমাদেরকে এসএমএস করলেন, আমার নাম রাজ্জাক, আমি বলতে চাই যে গীবত কাকে বলে, কত প্রকার গীবত কাকে বলে, শুরু থেকেই এই আলোচনাই হয়ে আসছে আর আমরা আলোচনায় শুনছিলাম যে গীবত কাকে বলে। আরেকজন বললেন যে ভাইয়া আমি নামাজ ঠিক মতন পড়তে চাই পাঁচক্ত, কিন্তু অনেক সময় পড়তে পারি না, আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে পাঁচক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। কুমিল্লা থেকে একজন আমাদেরকে এসএমএস করলেন, তিনি বললেন যে আমি একটি নাতে রসুল শুনতে চাই, ইনশাআল্লাহ আপনাকে শোনাবো। আরো একজন আমাদেরকে এসএমএস করলেন যে আমি একটি গজল শুনতে চাই, অবশ্যই গজলও শোনাবো আপনাদেরকে। একজন এসএমএস করলেন যে আলহামদুলিল্লাহ গীবত সম্পর্কে জানলাম, এখন বলুন তো কিভাবে গীবত থেকে বাঁচা যাবে, আর নিজের ঘর থেকে গীবত, নিজের ঘরকে গীবত থেকে কিভাবে বাঁচানো যাবে ইনশাআল্লাহ তাআলা। শুনে আসছিলাম গীবত, গীবতের গীবত সম্পর্কে, আর নিজের ঘরকে কিভাবে বাঁচাবো, নিজে কিভাবে বাঁচবো গীবত থেকে, এসব বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। কিছু কল নেই, এরপরে জুনায়দ ভাইয়ের কাছ থেকে অনেকে অনুরোধ করেছেন, নাচ শুনতে চেয়েছেন, গজল শুনতে চেয়েছেন, কালাম শুনতে চেয়েছেন, আমির আলে সুন্নাতের মানকাবাদ শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ শোনাবো ইনশাআল্লাহ তাআলা। কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি হবিগঞ্জ থেকে রবিউল বলছি। গীবত বা পরনিন্দা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এজন্য মাদানী ফুল দেওয়ার অনুরোধ করছি।
আপনাকে অনেক দূর থেকে আমাদেরকে কল দিয়েছেন আপনি মাশাআল্লাহ, সকালে উঠে মনে হয় মাদানী চ্যানেল অন করেছেন অনুষ্ঠান দেখার জন্য, আর অনুষ্ঠান দেখেই গীবত সম্পর্কে জানারও আগ্রহ আপনার হয়েছে মাশাআল্লাহ। অনুষ্ঠানের শুরু থেকেই গীবত নিয়েই আমরা আলোচনা করছি, কিভাবে গীবত থেকে বাঁচা যাবে আর কি করলে, কোন কোন কথা বললে গীবত হয়ে যাবে, আর গীবত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আরো কিছু আলোচনা শুনবেন ইনশাআল্লাহ আমরা। পরবর্তী কল।
আমি ঢাকা থেকে সাদিউল ইসলাম শাওন বলছি। আমি একটি নাচ শুনতে চাই
ইনশাআল্লাহ। আপনাকে নাচ অবশ্যই শোনাবো, আপনাকে শোনাবো না কাকে শোনাবো, আপনার ওসিলায় সকল দর্শক শুনবে ইনশাআল্লাহ। পরবর্তী কথা।
আমার নাম মোহাম্মদ আজিম মোহাম্মদ আলেকান। আমি বলছি আশগঞ্জ থেকে ভাই, একটা নাচ শুনতে চাইছিলাম আর কি মনে যাবো মদিনা।
আচ্ছা আচ্ছা, জি ভাইয়া ভালো থাকেন, সুস্থ থাকেন, সাথেই থাকেন ইনশাআল্লাহ। আমরা নাচ শুনবো জুনাইদ ভাই থেকে। জুনাইদ ভাই অনেকগুলো নাতের অনুরোধ আসছে, আপনি যেখান থেকে এক এক পঙ্ক্তি শুনিয়ে দিলে ভালো হয়, অল্প অল্প করে না।
মজদুরি আই তো মোলা
আর মজধরি আইতাল মাওলানা, মজধরি আইতাল মাওল বাবা, মজধরি আইতাল মাওল তোরে যে আমার ইয়া আতার, ইয়া আতার করো আমার বেড়া পার, ইয়া আতার করো আমার বেড়া পার। কত সুন্দর চেহারা তোমার, চমকায় ইবাদতের নূর, চমকায় ইবাদতের নূর। কত সুন্দর চেহারা তোমার, চমকায় ইবাদতের নূর, চমকায় ইবাদতের নূর। বাবরি চুল চমৎকার দারি, বাবরি চুল চমৎকার দারি, বাবর বাবরি চুল চমৎকার দারি, বাবর বাবরি চুল চমৎকার দারি। নূরে দে যে ভরপুর, ইয়া আতার, ইয়া আতার করো আমার বেড়া পার, ইয়া আতার, ইয়া আতার বেড়া পার। মজধরি আইতাল মাওল, মজধরি আইতাল মাওল তোরে যে আমার, ইয়া আতার, ইয়া আতার করো আমার বেড়া পার, ইয়া আতার, ইয়া আতার করো আমার বেড়া পার।
মাশাআল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনেকেই জানতে চেয়েছেন বা কল করেছেন, এসএমএস করেছেন যে আমরা নিজেকে বা নিজের ঘরকে গীবত থেকে কিভাবে বাঁচাবো। গীবতে তো অনেক বিস্তারিত আলোচনা, এখন কথা হলো নিজে আর নিজের পরিবারকে কিভাবে আমরা গীবত থেকে বাঁচাবো। আমি যখন কোনো কথা বলি, যখন কোনো কথা বলি একবার চিন্তা করি, কথাটা বলার পূর্বে যদি একটু চিন্তা ভাবনা করি যে আমি কথা যে বলবো, যে কথাটা বলার জন্য আমি ইচ্ছা করছি, সে কথাটা নিয়ে একবার আমি ভাবি। এমন তো যেন হয় না কি আমি কথা বলছি, আমি আর সোহেল ভাই কথা বলছি অন্য কোনো ব্যক্তিকে নিয়ে, তো এখন কি কথাটা বলবো, এমন যেন না হয় যাকে নিয়ে আলোচনা করব তার দোষ যেন এখানে না আসে, তার খারাপ দিকগুলো যেন এখানে না আসে। তাকে নিয়ে আলোচনা করার পূর্বে আরো একবার চিন্তা করি যে কোন কথাটা আমরা এখানে বলার জন্য চাই বা কি আলোচনা করছি। তখনই আপনার মনে বা আপনার বিবেক আপনাকে বলবে যে না, এই কথাটা বলা ঠিক হবে না, কেননা এখানে যদি এই কথাটা আমি বলতে চাই বা বলি তখন তার দোষটা এখানে প্রকাশ পেয়ে যাবে। আপনার বিবেক তখন আপনাকে মানা করে দিবে, না এই কথাটা বলা যাবে না, যদি বলি আমি তো এখানে ওই ব্যক্তির দোষ বা তার বদনাম এখানে প্রকাশ পেয়ে যাবে। দ্বিতীয় কথা হলো যে গীবত যারা করে এদের কিন্তু অভ্যাস হয়ে গিয়েছে, না করলে ভালো লাগে না, আর যারা শুনে তাদের কিন্তু অভ্যাস হয়ে গেছে, না শুনলে ভালো লাগে না।
জাকির ভাই, এ ব্যাপারে একটি সুন্দর একটি কথা রয়েছে যে যখন মানুষ গীবত করে তখন তার মুখ থেকে গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। তো পূর্বেকার জমানায় এমন ছিল যখন কোন ব্যক্তি গীবত করত তার মুখ থেকে যখন গন্ধ বের হতো তখন যার সামনে করা হচ্ছে সে বুঝে নিত ওই ব্যক্তি গীবত করছে, তখন তাকে দূরে ঠেলে দিত, তাকে আটকে দিত, সরে যেত। কিন্তু বর্তমানে এখন কথা হচ্ছে যে তাহলে আমরা কেন গন্ধ পাই না। তো এর উদাহরণ এরকম ভাবে দেওয়া হয়েছে, যখন যেমন সুইপার যে টয়লেট পরিষ্কার করে, সে টয়লেট পরিষ্কার করতে করতে তার এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে টয়লেটে যে গন্ধ রয়েছে, দুর্গন্ধ রয়েছে, এটা তার নাকে তেমন লাগে না। কিন্তু আমরা যখন যাই তখন কিন্তু আমরা হাত নাকে দিয়ে কাপড় মুখে চেপে তারপর যাই, কারণ কি আমরা ওই কাজে অভ্যস্ত না, এই কারণে আমাদের নাকে দুর্গন্ধ লাগে। যে ব্যক্তি এটা করতে করতে অভ্যস্ত তার দুর্গন্ধ লাগে না। আমাদের সমাজ এখন এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে গীবতের যে গন্ধ রয়েছে এটা আমাদের নাকে লাগে না, এই কারণে যে আমরা সকলে গীবত করার ব্যাপারে অভ্যস্ত হয়ে গিয়েছি। বিশেষ করে ঘরের ইসলামী বোনরা এমন অবস্থা তাদের মধ্যে, তাদের সাথে যদি আর একজন হয় তাহলে তারা মানে রাজ্যের যে আলোচনা রয়েছে পুরো রাজ্যের আলোচনা তারা শুরু করে দেয়, অমুকে কি করলো, অমুকে কি করলো, তার এরকম কথা, তার এরকম করাটা উচিত হয় না, তার সেটা কেন করলো, মানে বিস্তর আলোচনা, পুরো রাজ্যের আলোচনা তারা করে বসে। আমাদেরকে গীবত করা থেকে বাঁচা উচিত, আর যদি গীবত থেকে না বাঁচতে পারি তাহলে আমরা কঠিন শাস্তির সম্মুখীন হব।
আমি বলতেছিলাম সোহেল ভাই, সেটা হলো গিয়ে কিছু মানুষ আছে গীবত করতে অভ্যস্ত, স্বাদ অনুভব করে, কিছু মানুষ আছে গীবত শুনতে অভ্যস্ত, সে শুনতে শুনলে তার কাছে ভালো লাগে। দেখবেন কিছু লোক আছে সোহেল ভাই, দর্শক শ্রোতাও হয়তো বা এ ব্যাপারে একমত পোষণ করবেন, যখন শুরু হইলো না আপনার আমার মধ্যে কথা, মানে গীবতের শোনার আর বলার একটা যে মানুষের মজা অনুভব করে, কিন্তু শয়তান কিন্তু এটার মধ্যে উৎসাহ দেয় যে হ্যাঁ বলো তুমি, আর তাকেও বলো তুমি শোনো। আচ্ছা কার ব্যাপারে শুরু হয়েছে না, আচ্ছা আচ্ছা তারপরে কি করেছে, হ্যাঁ আচ্ছা তারপরে কি করেছে, তারপরে কি হয়েছে, যদি এই এই কথাগুলো আমরা না বলে, যদি দেখি আমরা যে আমার সামনে কেউ গীবত করছে, আমরা যদি সেখান থেকে উঠে যাই বলে ভাই আপনার এই কথা আমার পছন্দ হয় না বা আমার এটা ভালো লাগে না, আপনি মনে হয় কারো গীবত করছেন, তো আমি এখান থেকে উঠে যাই, আমি চলে যাই, আপনি বা নিজে ওই কথাকে অন্যদিকে ঘুরাই নেন। অনেক মানুষকে আবার এমন দেখা যায়,
জাকির ভাই যেটা আপনি বললেন যে আমরা উৎসাহ নিয়ে শ্রবণ করি, অনেকে এরকম মাইন্ড সেট আপ বানিয়ে নেয় যে আমি আপনার থেকে জি জাকির ভাই হ্যাঁ আচ্ছা এটা করেছে আর কি করেছে শুনে নেয়, কারণ কি সেটা নিজের মধ্যে নিয়ে নেয়, নিজে এটা সেভ করে রাখে পরবর্তীতে। কেন আপনি যেমন জুনায়েদ ভাইয়ের ব্যাপারে বলছেন যে জুনায়েদ ভাই এমন এমন করেছে, আচ্ছা আর কি করেছে, পরে যখন জুনায়েদ ভাইয়ের সাথে আমার একটু লাগবে তখন ওই কথাগুলো আমি জুনায়েদ ভাইকে শোনাবো, এজন্য আমরা নিজেরা নিয়ে নিই। তো এতে দেখা যাচ্ছে এক তো গীবত হচ্ছে, গীবতের কারণে আমি তার ব্যাপারে কনসেপ্ট আমার কিন্তু খারাপ হয়ে যাচ্ছে যে আচ্ছা সে এমন খারাপ কাজ করে, এমন খারাপ কাজ করে, এটাও করে ওটাও করে, তার পরবর্তীতে আমি আবার বলে বেড়াবো, আমি তাকে বলবো, তার মনে কষ্ট আসবে, গীবতের দ্বারা দেখা যায় আরো অনেক গুনাহের সৃষ্টি হয়।
রাইট রাইট,
তো আমাদেরকে গীবত থেকে বাঁচা উচিত, আর গীবত থেকে বাঁচার বেশ কিছু উপায় রয়েছে। এক তো প্রথমত আমরা এটা চিন্তা করি যে আমি যে কথাগুলো বলছি, যে কথা উচ্চারণ করছি, এগুলো আমার আমলনামায় লেখা হচ্ছে। যখন কিতাবের মধ্যে রয়েছে সূরা কফ এর মধ্যে রয়েছে, এমন একটি শব্দ কেউ উচ্চারণ করে না যা একজন ফেরেশতা দেখছে না বা এবং লিখছে না, অর্থাৎ ফেরেশতারা আমাদের কথাগুলো লিপিবদ্ধ করছেন। আমরাও জানি আমাদের সাথে কিরামান কাতিবিন রয়েছে, তারা কি করেন আমাদের আমলনামায় নেক আমল মন্দ আমল গুলো লিখছে। তো আমি কি বলছি সেটা আমরা চিন্তা করি তারপর বলি। সেক্ষেত্রে কথা আমির আলী সুন্নাহ দামাত বরকত মুনালিয়া তিনি বলেন পেহলে তোলো ফির বলো, অর্থাৎ প্রথমে তুমি যে কথাটা বলছো এটা ওজন করো যে এই কথাটা বলার কারণে তোমার দ্বারা কারো কষ্ট আসবে কিনা বা কোনো খারাপ হবে কিনা, যদি কম হয় তাহলে বলিও না, প্রথমে চিন্তা করো তারপর বলো। আমাদের মুখ এখন এমন হয়ে গিয়েছে বাস বলে দিলেই বাঁচি, তো এরকম করা উচিত আমাদেরকে যে আমাদের আমলনামা লিখছে আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে, এটা যদি আমি খেয়াল করি তাহলে আমাদের থেকে গীবত করাটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। এছাড়া আমরা এই কাজ করতে পারি, কোনো ইসলামী ভাইয়ের যখনই আমরা কোনো মজলিসে বসবো আড্ডায় বসবো, বসে আমরা কি করব নেগেটিভ সাইড গুলো কোনো আলোচনা করব না, আর কেউ যদি নেগেটিভ সাইড আলোচনা করা শুরু করে দেয় আমি নিজে তার প্রশংসা, এমন নয় যে একটা লোক সে চারিদিক থেকে খারাপ, কোনো একদিক তো কমপক্ষে একদিক তো তার ভালো হবে, কেউ খারাপ দিক আলোচনা করছে আমি তার ভালো দিকটা, আচ্ছা জানো সে কিন্তু এটা করেছে, এই ভালো কাজটা করেছে, সে দান করেছে, সৎকার করেছে, ভালো কাজগুলো যদি আমি তুলে ধরি তখন ওই ব্যক্তিদের যারা খারাপ মন্দ আলোচনা করছে তাদের ওই মন্দ আলোচনাগুলো বন্ধ হয়ে যাবে। এছাড়া আমরা এরকম করতে পারি, যখন কোনো মজলিসে বসবো তখন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যদি আমরা পাঠ করে নিই মজলিসের শুরুতে, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ওই মজলিস গীবত করা থেকে পাক থাকবে, বেঁচে থাকবে। আর আরেকটি বিষয় যে যখন আমরা মুসলমান ভাইয়ের গীবত করবের পূর্বে আমরা যদি এই গীবতের শাস্তিগুলো যদি জেনে নিই, শাস্তিগুলো যে গীবত করলে কি ক্ষতি রয়েছে, বুজুর্গানের দিন তারা কিভাবে ধৈর্য ধারণ করেছেন, গীবত করেননি, এগুলো যদি আমরা জানি তাহলে আমাদের এই গীবত থেকে
আর এই সকল জ্ঞান ইলমে দিনগুলো অর্জন করার সবচাইতে ভালো মাধ্যম দাওয়াত ইসলামের মাদানী কাফেলা। এই অনুষ্ঠান থেকে আমার মনে হয় কত অসংখ্য ইসলামী ভাই নিজেকে গীবত থেকে বাঁচানোর নিয়ত করেছেন, তখনই আমরা বাঁচতে পারবো যখন এই সম্পর্কে আমরা আরো জ্ঞান অর্জন করব। আরেকজন আমাদেরকে পঞ্চগড় থেকে এসএমএস করেছেন, রাফি পঞ্চগড় থেকে, তিনি বললেন যে যদি কেউ অন্যের কথা আলোচনা করে আর সে ব্যক্তি কষ্ট পায় আমি কি করব। আচ্ছা কি করব যার ব্যাপারে আলোচনা করেছেন বা গীবত করেছেন, সোহেল ভাই একটু আগে বললেন যে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে আর সাথে সাথে তওবা করতে হবে, ভবিষ্যতে এমন গুনাহ করব না এটাও প্রতিজ্ঞা আপনাকে করতে হবে। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
রাসূল সালাম আলাইকা
আপনি যে নূরে
السلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلى آلك وصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول
رحمت پورن حق پربھات مار رحمت پورن حق پربھات مار تہجد اور فجر ربھاش اچھے جار رحمت پورن پربھات ہوئے تار